الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
ছেলে এবং মেয়েদের দাম্পত্য সম্পর্ক এবং বিবাহের পর পারিবারিক সমস্যা, এগুলো এমন বিষয় যা ঘরে দুশ্চিন্তা এবং অশান্তির কারণ হয়। বিয়ের পর পারিবারিক বিভিন্ন বিষয়াদি বা সমস্যাবলী শুধু স্বামী স্ত্রীর মাঝে সীমাবদ্ধ থাকে না, বরং উভয় পক্ষের পিতামাতার জন্য দুশ্চিন্তা এবং অশান্তির কারণ শুধু অতটাই নয়, যদি সন্তান হয়ে গিয়ে থাকে তাদের মাঝেও তা দুশ্চিন্তা এবং অশান্তির সূত্রপাত ঘটায়। অনেক সময় এই কারণে সন্তান সন্ততি জাগতিক এবং ধর্মীয় উভয় দৃষ্টিকোণ থেকে নষ্ট হতে থাকে, আর পিতামাতা ও বংশের জন্য অধিক দুশ্চিন্তা এবং অস্বস্তির কারণ হয়ে থাকে। তো এভাবে দুশ্চিন্তা, অশান্তি এবং পরেশানির এক ধারা সূচিত হয়। প্রায় প্রতিদিনই আমার চিঠিপত্রে এমন বিষয়াদি সামনে আসে বা সাক্ষাতের সময় মানুষ তাদের বিভিন্ন পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে থাকে। একদিকে মেয়েদের বিয়ের সমস্যা, পড়ালেখার অজুহাতে সঠিক বয়সে মেয়ের বিয়ে দেয়া হয় না, যখন বিয়ের বয়স হয় তখন অজুহাত দাঁড় করানো হয় যে সে পড়ালেখা করছে। বয়স যখন বেড়ে যায় পড়ালেখার পর যখন বিয়ে হয় তখন সমঝোতা না হওয়ার যৌক্তিকতা দেখিয়ে ছেলে মেয়ের মাঝে দূরত্ব সৃষ্টি হয়, ফাটল সৃষ্টি হয় সম্পর্কের মাঝে। কোন কোন মেয়ের পক্ষ থেকে এমন কথাও সামনে এসেছে যে তাদের বিভিন্ন বান্ধবী বা বন্ধু এমন আছে যারা এমন অনেক ভ্রান্ত ধারণা তাদের মাঝে ফুৎকার করে, বলে যে এদেশে তোমাদের তোমার অনেক অধিক প্রাপ্য অধিকার রয়েছে, স্বামীদের বলো যে আমার অধিকার দাও, এই দাও সেই দাও, আমি তোমাকে স্বামী মানি না, আর স্বামীর সব কথা মানা উচিত নয়। আর অনেক সময় পিতামাতা নিজেরাও মেয়েদের এমন কথা শিখিয়ে থাকে যার ফলে ছেলে মেয়ে বা ছেলে মেয়ের পারস্পরিক বিশ্বাস হারিয়ে যায় বা বিভিন্ন প্রকার সন্দেহ সামনে আসতে থাকে, হৃদয়ে দানা বাঁধে। পরিতাপের বিষয় হল পাকিস্তান থেকে যে সমস্ত মেয়ের বিয়ে হয়ে এখানে আসে পাশ্চাত্যে, এখানকার স্বাধীনতা দেখে সমাজের রঙে রঙিন হয়ে ভ্রান্ত বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন আরম্ভ করে, বরং অনেক সময় ঘর আবাদ করার পূর্বেই এখানে এসে সম্পর্ক ছেদ করে। আর এই পরিস্থিতি আর এই অবস্থা শুধু আর এটি শুধু মেয়েদেরই চিত্র নয়, বরং ছেলেরাও এমনটি করছে। বরং ছেলেদের এমন কর্মকাণ্ডের অনুপাত মেয়েদের চেয়ে হয়তো একটু বেশিই হবে। এর কারণ হল অধিকাংশ ছেলে এবং মেয়ে সোজা সরল এবং সৎ কথা বলে না, যে বিষয়ের বিবাহ সাদির সাথে বা দাম্পত্য জীবনের সাথে বিশেষ সম্পর্ক আছে। বিয়ের সময় সত্য সঠিক এবং সত্য কথা বলার উপর বিশেষ জোর রয়েছে সেই আয়াতগুলোতে যেগুলো বিয়ের সময় পঠিত হয়। পক্ষদ্বয়ের সামনে পুরো চিত্র তুলে ধরা হয় না। এছাড়া পিতামাতা অনেক সময় মেয়েদের উপর চাপ সৃষ্টি করে বিয়ে দেয় এই অজুহাতে যে পরে সবকিছু শুধরে যাবে। শিক্ষাগত পার্থক্য এবং জীবনযাত্রার মানের ভিন্নতার কারণে দুই পরিবারের মাঝে সামঞ্জস্য থাকে না, অনেক সময় ছেলের আগ্রহ থাকে অন্য জায়গায় কিন্তু পিতামাতার সামনে তা অস্বীকার করে না। পাকিস্তানে বিয়ে করে ফেলে বা এখানে নিজেদের ইচ্ছা পছন্দ মতো বিয়ে করে, আর কিছু কাল পর এই সমস্ত মেয়েদের উপর অত্যাচার করা আরম্ভ করে। প্রথমে স্বামীর পক্ষ থেকে অত্যাচার হয়, তারপর শ্বশুরবাড়ির মানুষ যে শাশুড়ি বড় আগ্রহের সাথে পুত্রবধূকে নিয়ে আসে তার পক্ষ থেকে অত্যাচার করা হয়, অন্যান্য আত্মীয় স্বজন অত্যাচার করে। যাই হোক, ছেলে হোক বা মেয়ে, এক পক্ষে ছেলের শ্বশুর পক্ষ হোক বা মেয়ের শ্বশুর পক্ষ, কাউকে একশতভাগ দায়ী করা যাবে না এইসব বিষয়ের জন্য। পুরো দোষ এক পক্ষের নয়, কোনো কোনো ক্ষেত্রে ছেলে দোষী হয়ে থাকে আর কোনো কোনো ক্ষেত্রে মেয়েরা। পারিবারিক সমস্যাদির কথা আমি যেভাবে বলেছি যে এই সমস্ত সমস্যার সন্তান সন্ততির উপর নেতিবাচক প্রভাব পড়ে। অনেকেই সন্তান সন্ততির জন্ম নেওয়ার পর দীর্ঘকাল সুন্দরভাবে জীবনযাপনের পর পুরুষের মাথায় পোকা ঢুকে আর বলে যে স্ত্রীর সাথে আমার চলবে না, তাই আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি বা আমি তোমাকে তালাক দিতে যাচ্ছি। বা দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর স্ত্রী বলে যে আমি কষ্টের মাঝে ব্যক্তির সাথে জীবন কাটিয়েছি, এখন আর সহ্য করতে পারছি না, তাই আমাকে খোলা নিতে হবে। এখানে আমি এই কথাও স্পষ্ট করতে চাই যে জামাতে খোলা নেওয়ার হার তালাক থেকে বেশি, অর্থাৎ বিচার বিভাগে কাজাতে খোলা নেওয়ার আবেদন বেশি আসে তালাকের চেয়ে। যাই হোক, এমন পরিস্থিতিতে সন্তান সন্ততির উপর ক্ষতিকর প্রভাব পড়ে। একথা জাগতিক বিভিন্ন প্রতিষ্ঠান যারা তথ্য উপাত্ত সংগ্রহ করে তাদের তথ্য থেকে প্রমাণিত যে পিতামাতার সম্পর্ক ছেদের পর সন্তান যার কাছে থাকুক তাদের উপর মনস্তাত্ত্বিক এবং নৈতিক আর অন্যান্য দৃষ্টিকোণ থেকে তারা প্রভাবিত হয়। এমন কষ্টদায়ক পরিস্থিতির জন্য যেই দায়ী হোক না কেন, ছেলে যদি মেয়েকে দোষারোপ করে বা স্বামী যদি স্ত্রীকে দোষারোপ করে যে এই বলে দোষারোপ করে যে পশ্চিমা ভাবধারায় প্রভাবিত মেয়েরা নিজেদের পেশার নামে দুশ্চিন্তার কারণ হয় বা সঠিকভাবে সম্পর্ক রক্ষা করে চলে না, বা প্রথম থেকে আমরা বিভিন্ন কারণে পিতামাতার সাথে থাকতে চাই কিন্তু মেয়েরা থাকতে চায় না, বা ধর্মের জ্ঞান নেই, অনেক সময় ছেলের কাছে অন্যায় প্রত্যাশা রাখা হয়, বলা হয় যে তাৎক্ষণিকভাবে নতুন ঘর ক্রয় করো এবং তোমার নিজের সম্পত্তি হওয়া উচিত। ছেলে মেয়ের দাম্পত্য জীবনে আবার পিতামাতা হস্তক্ষেপ করে, আবার সঠিক সত্য সরল কথা না বলার কারণে সমস্যার সৃষ্টি হয়। যেভাবে আমি পূর্বেও বলেছি যে সত্য এবং সঠিক আর সরল কথার ভিত্তিতে কার্য সাধন করা হয় না, যা একান্ত গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে অনেক কথা ছেলে এবং তার পরিবারের সাথে সম্পর্ক যুক্ত হয়ে থাকে। দৃষ্টান্তস্বরূপ ছেলের মা বা আত্মীয় স্বজন মেয়ের সামনে বা পুত্রবধূর সামনে সবসময় ছেলের প্রশংসা করতে থাকে যে আমাদের ছেলে এমন, আমাদের ছেলে তেমন, আর মেয়েকে কোনো না কোনো ভাবে হীন প্রমাণ করার চেষ্টা করা হয়। যেমন বলা হয় বেটে, মোটা, রং ফর্সা নয় ইত্যাদি ইত্যাদি, রং কালো। যদি মেয়ে কোনো কারণে চাকরি করে, কোনো চাকরি করে, তাহলেও তাকে খোটা দেয়া হয়। পুনরায় ছেলে মেয়ের সম্পর্ক, স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের গণ্ডিতেও ছেলে পক্ষ নাক গলিয়ে থাকে। মেয়েরা এই অভিযোগ করে যে ছেলেরা নিজেদের দায়িত্ব পালন করছে না, দায়িত্ববোধ নেই। এখানকার ছেলেরা যাদের বয়স 25 বা 26 হয়, যদি বলা হয় তোমার বয়স হয়ে গেছে, বলে যে না আমার বয়স কম, বিয়ের বয়স হয়নি। এখানকার সমাজের প্রভাবে আমাদের আহমদি ছেলেদের মাঝে, বিশেষ করে এশিয়ান বংশোদ্ভূত ছেলেরা বলে থাকে যে আমাদের বয়স এখনো কম, আমরা দায়িত্ব পালন করতে পারবো না। বয়স যদি কম হয়ে থাকে, দায়িত্ব যদি পালন করতে না পারে, তাহলে বিয়ে করার প্রয়োজন কি? যাই হোক, অভিযোগ অনুযোগের এই ধারা উভয় পক্ষ থেকে উত্থিত হয়ে থাকে বা উঠে। একইভাবে বেশ কয়েক বছর দাম্পত্য জীবন কাটানোর পর, আমি যেভাবে বলেছি, দীর্ঘদিন পর যখন ছেলেরাও বড়, ছেলে মেয়েরা বড় হয়ে যায়, তখন অভিযোগের কথা মনে পড়ে। আর নিছক শিশু সুলভ কথাবার্তা বলা হয়, আর অধৈর্য এবং অন্যায় বন্ধুত্ব এ ধরনের কথার কারণ হয়ে থাকে। যদি এক বাক্যে এই বিভিন্ন বয়সীমার সাথে সম্পর্কযুক্ত দাম্পত্য সমস্যার কারণ উল্লেখ করা হয়, তাহলে তা হবে ধর্মের সাথে দূরত্ব, ধর্মীয় শিক্ষার সাথে সম্পর্কহীনতা বা আগ্রহের ভাটা, জাগতিক বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহ। অতএব এসব বিষয়ের সমাধান যদি সন্ধান করতে হয়, তাহলে ধর্মীয় শিক্ষার আলোকে আমাদের তা করতে হবে। একদিকে আমরা আহমদী হওয়ার দাবি করি আর বলি যে আমরা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিয়ে থাকি। এমনটি যদি হয়, ধর্মীয় শিক্ষার আলোকে আমাদেরকে এর সমাধান সন্ধান করতে হবে, যা আমরা কোরআনে, হাদিসে এবং মুসলিমদের শিক্ষায় দেখতে পাই। আমাদের সৌভাগ্য যে আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা মুসলমান। আর এই যুগে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা মেনেছি, যিনি সর্বাবস্থায় ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। আর এই অঙ্গীকার আমরা বিভিন্ন সময় নবায়নও করি, পুনরাবৃত্তিও করি অঙ্গীকারের, কিন্তু একে কার্যে রূপায়িত করার যখন সময় আসে আমরা ভুলে যাই। বিয়ে শাদীর সময় ভালো সম্মানিত মানুষ, বাহ্যত ধর্মের যারা সেবক, তারাও এটিকে ভুলে যায়। অথচ বিয়ে শাদী এবং বৈবাহিক সম্পর্কের বিষয়ে বিশেষ দিক নির্দেশনাও তো আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি থেকে পেয়েছি। আর তা হল এমন বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিতে হবে। ধর্মকে প্রাধান্য দিয়ে যদি জাগতিক স্বার্থ সিদ্ধি হয় কারো, এটি খোদার কৃপা। আর জাগতিকতার বস্তুবাদী লোকদের ভাষায় যদি বলতে হয়, তাহলে আমরা বলবো যে এটি একটি বোনাস। কিন্তু যদি শুধু জাগতিকতার উপরেই চোখ থাকে, কিন্তু অপরদিকে দাবি থাকে যে ধর্মকে প্রাধান্য দেব, তাহলেই সমস্যা মাথা চাড়া দেয়। কেননা সত্যকে বিসর্জন দেয়া হয় এমনটি করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা সবসময় স্মরণ রাখতে হবে, যা বৈবাহিক সম্পর্ক স্থাপনের সময় অগ্রাধিকার প্রদান করার দিক নির্দেশনা রয়েছে, যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটি কারণে কোন মেয়ের সাথে বা মেয়েকে বিয়ে করা হয়। প্রধানত তার সম্পদের আকর্ষণে, দ্বিতীয়ত তার বংশের আকর্ষণে, তার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে এবং তার ধার্মিক হওয়ার কারণে। অতএব তোমরা ধার্মিক মেয়ে নির্বাচন করো, আল্লাহ তোমাদের মঙ্গল করুন। কথা যদি ছেলে এবং তার পরিবারের সদস্যরা সামনে রাখে, তাহলে মেয়েরা এবং তাদের পরিবারের সদস্যরা অবশ্যই ধর্মকেই প্রাধান্য দেবে। ধর্ম যদি অগ্রাধিকার পায়, তাহলে অনেক অভিযোগ আর অনুযোগ যা মেয়ে এবং ছেলে এবং তাদের পরিবার সম্পর্কে পরস্পরের মাথায় দাঁড়া বাঁধে, তা দূর হয়ে যাবে। আর ছেলে আর যে ছেলে ধার্মিক মেয়ের সন্ধানে থাকবে আর ধর্মকে অগ্রাধিকার প্রদান করবে, তাকে নিজের আমল বা ব্যবহারিক আচার আচরণ ও ধর্মীয় শিক্ষা সম্মত করতে হবে। যে ধর্মীয় শিক্ষা অনুসরণ করে, তার ঘরে বিনা কারণে ছোট ছোট বিষয়ে ফেতনা এবং নৈরাজ্য দেখা দিতে পারে না। আর ছেলে পক্ষ মেয়ের জন্য কোন সমস্যারও তখন সমস্যাও সৃষ্টি করবে না। পুনরায় ইসলাম এ শিক্ষা দেয় যে নিঃসন্দেহে ধর্মকে প্রাধান্য দেয়া পছন্দনীয়, কিন্তু তা সত্ত্বেও সব ছেলে সব মেয়ের জন্য উত্তম হয় না, তাই বিয়ের পূর্বে ইস্তেখারা করবে আল্লাহ তাআলার কাছে, সেই সম্পর্কের জন্য কল্যাণ কামনা করো, বা খোদার দৃষ্টিতে যদি এটি কল্যাণকর না হয়ে থাকে এই সম্পর্ক স্থাপনের মাঝে, তাহলে আল্লাহ তাআলা যেন তা হতে না দেন। এ সম্পর্কে হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু একবার খুবই চিত্তাকর্ষক ভাবে বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন রাস্তা দেখিয়েছেন যে তা যদি আমরা অনুসরণ করি, তাহলে ইনশাল্লাহ বিয়ে অবশ্যই সুখের কারণ হবে। আর যে উদ্দেশ্য এবং লক্ষ্য কোরআনে বিয়ের উল্লেখ করা হয়েছে, সেই প্রশান্তি এবং তা প্রশান্তি এবং অর্থাৎ তা যেন প্রশান্তি ও ভালোবাসায় পর্যবসিত হয়, সেটি হবে বিয়ে শাদীর উদ্দেশ্য। হলো পরস্পরের জন্য প্রশান্তির কারণ যেন হয় এবং প্রেম ও ভালোবাসা যেন সৃষ্টি হয়। তিনি বলেন যে প্রথম যে শিক্ষা দেওয়া হয়েছে তা হল বিয়ের উদ্দেশ্য হল ধর্ম, যার কথা পূর্বে বলা হয়েছে যে ধর্মকে প্রাধান্য দেয়া, সৌন্দর্যের মোহে আচ্ছন্ন, ধন সম্পদ এর অন্ধ অনুসরণ অনুকরণ বা শুধু উচ্চ বংশ যেন উদ্দেশ্য না হয়। দ্বিতীয় কাজ হল বিয়ের পূর্বে ইস্তিখারা করো, গভীর আন্তরিকতার সাথে ইস্তিখারা করো। তাই বিয়ের পূর্বে প্রশান্তি এবং ভালোবাসা পূর্ণ জীবনের জন্য যদি মানুষ দোয়া করে, আর যদি এই দোয়া করে যে হে আল্লাহ, এতে যদি আমার জন্য প্রশান্তি এবং কল্যাণের উপকরণ থাকে, তাহলে যেন বিয়ে হয়। এমন ক্ষেত্রে দাম্পত্য জীবন খোদা তালার ফজলে অত্যন্ত সফল কাটে, কিন্তু স্মরণ রাখা উচিত যে বিয়ের পরও শয়তান হামলা করতে থাকে বিভিন্ন ভাবে। তাই এই দোয়া সবসময় করতে থাকা উচিত যে বিয়ে বা দাম্পত্য জীবন যেন সবসময় শান্তি, প্রেম, প্রীতি এবং ভালোবাসার মাঝে অতিবাহিত হয়। পুনরায় হযরত খলিফা মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু ইস্তিখারার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আরো লিখেছেন, বিশেষভাবে নসিহত করেছেন যে বড় বড় কাজগুলোর একটি হল বিয়ে, এটি কোন সামান্য সিদ্ধান্ত নয়, অনেক গুরুত্বপূর্ণ কাজ এটি। অধিকাংশ মানুষ এটি চায় যে বড় বংশের ছেলে বা মেয়ে হওয়া উচিত, বংশ যেন উন্নত হয়, তার ধন সম্পদ থাকা উচিত, সৌন্দর্য ও যৌবনও যেন থাকে। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চেষ্টা করো ধার্মিক মানুষ সন্তানের ছেলে হোক বা মেয়ে। আর যেহেতু চরিত্র, অভ্যাস এবং সততার প্রকৃত জ্ঞান লাভ করা কঠিন হয়ে থাকে, অর্থাৎ তাড়াতাড়ি বোঝা যায় না কারো চরিত্রের কথা বা অনেক বিয়ে বিচ্ছেদের পিছনে কারণ এটি বলা হয় যে আমরা দেখেছি বাহ্যত ধার্মিক চরিত্রবান, কিন্তু পরে বোঝা গেছে সবকিছু ভ্রান্ত। যেহেতু হুজুর বলছেন যে যেহেতু জানা যায় না, তাই জানা সম্ভব হয় না পূর্বে, তাই ইস্তিখারা করো, কল্যাণের জন্য দোয়া করো। তিনি বলেন যে আমরা পরিণাম সম্পর্কে অজ্ঞ হয়ে থাকি, কিন্তু খোদাতালা হলেন আলেমুল গায়েব, অদৃশ্যের খবর রাখেন, তাই ভালোভাবে ইস্তিখারা করো, আল্লাহ তালার কাছে সাহায্য চাও। বিয়ের খুতবায় যে সমস্ত আয়াত পঠিত হয় সেগুলোর প্রেক্ষাপটে তিনি বলেন যে আমার নসিহত হলো তাকওয়াকে সামনে রেখে আত্মীয়তার বন্ধন বা রক্ত সম্পর্কের বিষয়ে সাবধান ও সত্য সহজ সরল কথা বলো। আর এটি দেখো যে আমাদের জন্য কি অগ্রে প্রেরণ করছো, জীবনে সাফল্য যদি পেতে চাও তাহলে তাকওয়া খুবই গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে দৃষ্টিতে রেখে তিনি বলেন যে ইস্তিখারার পর যখন বিয়ের সময় আসে, বিয়ের খোদবায় যে আইনগুলো তেলাওয়াত করা হয় সেই সম্পর্কে তিনি বলেন যে আইনগুলোতে বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, সে যেন এই দোয়াগুলো করে নিজের কর্মের পরিণাম সম্পর্কে যেন চিন্তা করে আর ভাবে। বিয়ের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে রসুল্লাহ দোয়া শিখিয়েছেন যে বারাক আল্লাহ লাকা বারাক আলাইকুম ওয়া জামা বাইনাকুম ফিল খায়র, অর্থাৎ আল্লাহ তোমাদের আশিস মণ্ডিত করুন, তোমাদের উপর তিনি তোমাদের উভয়ের উপর আশিস বর্ষণ করুন, তোমাদেরকে পুণ্যে আল্লাহ তাআলা সমবেত করুন। অতএব সকল ক্ষেত্রে কল্যাণ এবং বরকতের বা মঙ্গলের দোয়া করা হয়, যদি করা হয় তাহলেই সম্পর্ক বরকত এবং কল্যাণ বয়ে আনে। অনেকেই পাক ভারতীয় প্রভাবের অধীনে এখনো জাত পাত বা বংশের চক্রে বা আবর্তে আবদ্ধ। অথচ আল্লাহ তাআলা বলছেন যে বিয়ের প্রস্তাব আসলে দোয়া করো, দোয়া করো এবং ইস্তিখারা করো, মঙ্গলের দোয়া করো আল্লাহর কাছে, ধর্মকে প্রাধান্য দাও। তাই কোথায় দোয়া করবে ধর্মকে প্রাধান্য দেবে, এমনটি বিষয়গুলো তাদের সামনে থাকে না, বরং জাতি, বংশ, গোত্র বা জাতপাত তাকে তারা সামনে রাখে। মুসলিম ইসলাম বলছেন যে বৈবাহিক সম্পর্ক স্থাপনের সময় শুধু এটি দেখা উচিত যে যার সাথে সম্পর্ক স্থাপন করা হচ্ছে সে পুণ্যবান বা পুণ্য চালচলনের কিনা, এমন কোন ব্যাধি নেই তো যেন রাজ্যের কারণ হতে পারে, স্মরণ রাখা উচিত। ধর্মের আঙ্গিনায় জাত পাত বা বংশের কোন গুরুত্ব নেই, শুধু তাকওয়া এবং পূর্ণ প্রকৃতিকেই গুরুত্ব দেওয়া হয়। অতএব এই হল মৌলিক নীতি যে তাকওয়া বা খোদাভীতি কে প্রাধান্য দাও, বাকি সবকিছু বেদাত। অবশ্য কুফফ বা দুই পরিবারের মাঝে সামঞ্জস্য সমতার দিকটা দেখার নির্দেশ রয়েছে, তাই এটি দেখা উচিত, কিন্তু এটিও কঠোরভাবে অনুসৃত হওয়া উচিত না। কতটা এ বিষয়ে কঠোর হওয়া যায় এই প্রসঙ্গে হযরত মাসিম আসলামের কাছে কারো প্রশ্ন করা এবং তাঁর উত্তর আমরা দেখতে পাই। এক বন্ধুর প্রশ্ন উত্থাপন করা হয়েছে, এক আহমদি তার এক মেয়ে অসম সামাজিক মর্যাদার এক আহমদির কাছে মেয়ে দিতে চায়, অথচ সমান সামাজিক মর্যাদার আহমদিও রয়েছে, এ সম্পর্কে আপনার শিক্ষা কি? হযরত মাসিম আসলাম বলেন যে যদি পছন্দসই সম্পর্কের সুযোগ আসে তাহলে কুফা বা সমান সামাজিক মর্যাদার পরিবারে বিয়ে করা উত্তম, কিন্তু এই বিষয়টি আবশ্যক নয়, এটি আবশ্যক নয় কিন্তু উত্তম। তিনি বলেন যে প্রত্যেক আহমদি এমন বিষয়ে নিজের কল্যাণ এবং সন্তানের স্বার্থকে মঙ্গলের দিকটাকে ভালো বোঝে, যদি মর্যাদার দিক থেকে সমান কাউকে না পায় তাহলে অন্যত্র মেয়ে দিতে অসুবিধা নেই, এমন ব্যক্তিকে তার সমান মর্যাদার পরিবারে মেয়ে দিতে বাধ্য করা বৈধ নয়। অনেকে নিজের বংশ নিয়ে বড় গর্ব করে, এমনই এক ব্যক্তিকে হযরত খলিফাতুল মসীহ আউয়াল একবার কঠোরভাবে ধৃত করেন, একদিকে দাবি করে অপরদিকে তার অবস্থা দেখুন। হযরত খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু বলেন যে হযরত খলিফাতুল মসীহ আউয়ালের কাছে একবার এক ব্যক্তি আসে আর বলে যে আমি সৈয়দ, আমার মেয়ের বিয়ে, আপনি এমন এ উপলক্ষে আমায় কিছুটা সাহায্য করুন। তিনি বলেন আমি তোমার মেয়ের বিয়ের জন্য সেই সমস্ত উপহার উপঢৌকন দিতে প্রস্তুত রয়েছে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা ফাতেমাকে দিয়েছিলেন। এটি শুনতেই সে ব্যক্তিও বলিলায় বলা আরম্ভ করে, আপনি কি আমার নাক কাটাতে চান, আমার নাক কাটতে চান? যৌতুক বা উপহার উপঢৌকনের প্রচলন এত বেশি যে এর কারণে সব সমস্যার জন্ম হয়। হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলেন যে তোমার নাক কি মুহাম্মদ রাসূলুল্লাহর নাক থেকেও বড় বা দীর্ঘ, তোমার সম্মান সৈয়দ হওয়ার মাঝে নিহিত। এই উপঢৌকন দেওয়ার ফলে মুহাম্মদ রাসূলুল্লাহর যদি অবমাননা অসম্মান না হয় তোমার কিভাবে সম্ভব, অবমাননা হওয়া কিভাবে সম্ভব? একদিকে বলছো তুমি সৈয়দ, আবার অসম্মান বা অবমাননা কিসের? অনেক সময় মেয়েরা এমন খোটা এবং খোঁচাও শুনে যে তোমার যৌতুক কম নিয়ে এসেছ, এটি তাদের জন্য শিক্ষণীয় বিষয়। যারা মেয়েদের আবেগ অনুভূতিতে আঘাত হানে, মেয়ে পক্ষেরও স্মরণ রাখা উচিত যে যতটা সাধ্য আছে মেয়েকে প্রয়োজনীয় সাজ সরঞ্জাম বা উপায় উপকরণ উপহার উপঢৌকন দেওয়া উচিত, কিন্তু বিনা কারণে বোঝা মাথায় টেনে আনা উচিত নয়। ইস্তিখারার পূর্বে যেখানে বিয়ের বা সম্পর্ক করার ইচ্ছা হয় মেয়েকে দেখা উচিত। এ সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উক্তি রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছেই ছিলাম, তার কাছে এক ব্যক্তি আসে, এসে বলে যে আনসারের এক মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন তুমি কি তাকে দেখেছো? সে বলল যে না দেখিনি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে প্রথমে তাকে দেখো, দেখে আসো, কারণ আনসারের চোখে কোন জিনিস থাকে। অতএব মেয়ে দেখা, মেয়ের ঘরে যাওয়া, মেয়ে পক্ষের ঘরে যেতে কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো কোনো ছেলে পক্ষ অহংকার বশত মেয়েদের ঘরে ছেলে নিয়ে যায়, বলে যে আমরা বিয়ে করানোর জন্য এসেছি, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। অহংকার বশত যেভাবে বলেছি সেখানে গিয়ে তারা যে সমস্ত কথা বলে তা অদ্ভুত প্রকৃতির হয়ে থাকে, অথচ পূর্বে তারা ছবিও দেখে থাকে, বায়োডাটা আদান প্রদান ও হয়ে থাকে, কিন্তু তা সত্ত্বেও বিষয়কে দীর্ঘায়িত করে। আর কোন এই সময়ের ভিতর কোন ভালো প্রস্তাব আসলে পূর্বের প্রস্তাবকে তারা উপেক্ষা করে, এটি একটি ভ্রান্ত রীতি। অধিকাংশ আহমদি মেয়ে নিজের পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল, তারা যেসব জায়গায় বিয়ের প্রস্তাব দেন তা শিরোধার্যও করে, কিন্তু কোন কোন ক্ষেত্রে ছেলে পক্ষ যখন আসে, আমি যেভাবে বলেছি, দেখার পর তারা কথা বলাই বন্ধ করলে, ছবিও দেখলে, বায়োডাটাও দেখলে, সবকিছু জানতে পারলে যে উচ্চতা কতটুকু, গঠন গড়ন কেমন, এরপর বিনা কারণে কথা দীর্ঘ করে বা এমন আজে বাজে কথা বলে মেয়েকে, মেয়ের আবেগ অনুভূতিতে আঘাত আনা উচিত নয়। বিয়ের ধর্ম, বিয়ের যে উদ্দেশ্যের কথা উল্লেখ করে তা যদি মেনে চলা হয় তাহলে মেয়েদের আবেগ অনুভূতিতে আঘাত আসার কথা নয়, আর ছেলে বা তার আত্মীয় স্বজনের পক্ষ থেকে অহংকার বা আবেগ অনুভূতিতে আঘাত, আবেগ অনুভূতি নিয়ে খেলার ঘটনা ঘটত না। হযরত মসীহ আলাইহিসসালাম বিয়ের উদ্দেশ্য এবং লক্ষ্যের উপর আলোকপাত করতে গিয়ে বলেন যে কোরআন আমাদের এ শিক্ষা দিয়েছে যে পরহেজগার থাকার উদ্দেশ্যে বিয়ে করো, বিয়ের উদ্দেশ্য হল পরহেজগারি, আর নেক সন্তানের উদ্দেশ্যে দোয়া করো, বিয়ে হওয়ার পর নেক সন্তানের উদ্দেশ্যে দোয়া করো, যেভাবে আল্লাহ তাআলা তার পবিত্র বাণীতে বলেন মুহসিনিনা গায়রা মুসাফিহিন, অর্থাৎ তোমাদের বিয়ে তাকওয়া এবং পরহেজগারির দুর্গে সংরক্ষিত সুরক্ষিত থাকার জন্য বিয়ে হওয়া উচিত। মুহসিনিন শব্দের একটি অর্থ হল যে বিয়ে করে না সে কেবল আধ্যাত্মিক ব্যাধিতে নিমজ্জিত হয় না, বরং দৈহিক ব্যাধিতেও আক্রান্ত হয়। অতএব কোরআন থেকে প্রমাণিত হয় যে বিয়ের তিনটি উপকারিতা রয়েছে আর এই উদ্দেশ্যে বিয়ে করা উচিত। একটি হল পবিত্রতা ও পরহেজগারি অর্জন, দ্বিতীয়ত স্বাস্থ্যের সুরক্ষা, আর তৃতীয়টি হল বংশ বিস্তার। এই কথাগুলো যদি সামনে থাকে তাহলে সম্পর্ক করার সময় সমস্যা হওয়ার কথা নয়। বস্তু স্বার্থ দেখার পরিবর্তে মানুষের প্রথমে ধর্মের প্রতি দৃষ্টি রাখা উচিত, আর এসব বিষয় সামনে রেখে বিয়ে করা উচিত। কোন কোন ঘরে ঝগড়া বিবাদ আর অশান্তি সৃষ্টি হওয়ার কারণ হল মেয়ে যখন বিয়ের পর আসে স্বামীর কাছে কোনো নিজের ঘর থাকে না, সে পিতামাতার সাথে বসবাস করে। কোনো কোনো ক্ষেত্রে বাধ্যবাধকতাও থাকে, ছেলের অতটা আয় উপার্জন নেই পৃথক ঘর ভাড়া করার মতো, আর যদি ছাত্র হয় সেটি সম্ভব নয়। মেয়েরও জানা থাকা উচিত যে ছেলের আয় স্বল্পতার কারণে পৃথক ঘর নেওয়া কঠিন হয়ে যায়, আর কিছুদিন তার শ্বশুর বাড়িতে থাকা উচিত এমন পরিস্থিতিতে। কিন্তু অনেক সময় মেয়ে এবং তার পিতামাতা তড়িঘড়ি করে সম্পর্ক ছেদ ঘটায়, বিয়ে হয়ে যায় এরপর খোলা নিয়ে নেয়, এগুলো ভ্রান্ত রীতি। শ্বশুর বাড়িতে যদি থাকতে না পারে তাহলে পূর্বেই বলা উচিত, আর এত তাড়াতাড়ি তাদের বিয়ে করা উচিত নয়, কেননা ছেলের অবস্থা এর অনুমতি দেয় না। কিন্তু কোন কোন ছেলে দায়িত্বজ্ঞানহীন স্বভাব বা প্রকৃতির বসে বা পিতামাতার কারণে, পিতামাতার বলার কারণে পিতামাতার সাথে থাকে অথচ পৃথক ঘর ভাড়া করতে পারে, আর অজুহাত দাঁড় করা যে তারা বয়োবৃদ্ধ তাদের সাথে থাকা উচিত, অথচ অন্যান্য ভাই বোনও পিতামাতার সাথেই থাকে, আর তার অন্যান্য ভাই বোন না থাকলেও পিতামাতার সার্বিক অবস্থা এবং স্বাস্থ্য এমন নয় যে তারা পৃথক থাকতে পারবে না। শুধু ছেলের পিতামাতার হট ধর্মিতা হয়ে থাকে আর কিছু নয়। এটি ইসলাম এ সম্পর্কে কি বলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন লাইসা আলাল আমা হারাজুন ওয়ালা আলাল আরাজ হারাজ ওয়ালা আলাল মারিদ হারাজ ওয়ালা আলা আনফুসিকুম আন তাকুলু ফি বুয়ুতিকুম ওয়া বুয়ুতি আবায়িকুম
মাহাতেকুম,
অন্ধের বিরুদ্ধে কোন দোষ বর্তাবে না, আর খঞ্জের বিরুদ্ধে রোগীদের বিরুদ্ধে কোন দোষ বর্তাবে না, তোমাদের উপর কোন দোষ বর্তাবে না যদি তোমরা নিজেদের ঘর থেকে বা পিতা মাতা বা পিতা পিতামহের ঘর থেকে খাও বা মায়েদের ঘর থেকে খাও। যে দীর্ঘ একটি আয়াত, কিন্তু এই অংশের ব্যাখ্যা করতে গিয়ে হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর ভাবে এর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন যে ভারতের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের ঘরে শাশুড়ি পুত্রবধূর ঝগড়ার কথা বলে থাকে। কোরআনের শিক্ষা যদি মেনে চলা হয় এমনটি হওয়ার কথা নয়। দেখো এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ঘর পৃথক পৃথক থাকা উচিত, হওয়া উচিত। মায়ের ঘর পৃথক হবে আর বিবাহিত ছেলেমেয়ের ঘর পৃথক। ঘর যদি পৃথক হয় তবেই খাবারের প্রশ্ন আসবে। অতএব কোন বাধ্যবাধকতা যদি না থাকে তাহলে ঘর পৃথক নেওয়া উচিত। পৃথক ঘরে থাকলে যেখানে শাশুড়ি পুত্রবধূ ননদ এবং ভাবির সমস্যার সমাধান হবে, সেখানে ছেলে এবং মেয়ের নিজ নিজ দায়িত্ববোধের চেতনাও বৃদ্ধি পাবে। এখানে এটিও বলতে চাই যে অনেকেই মেয়েদের বিয়ের পূর্বে ছেলেকে জিজ্ঞেস করে তার নিজের ঘর আছে কিনা, অর্থাৎ সে ঘরের মালিক কিনা, অর্থাৎ সে ঘরের মালিক কিনা। যদি না হয়ে থাকে তাহলে বিয়ে দেবে না। এটি খুবই ভ্রান্ত একটি আচরণ। অর্থাৎ জাগতিক লোভ লিপসার পরিবর্তে মেয়ে পক্ষকে ছেলের ধর্ম দেখা উচিত, সে যে ধার্মিক কিনা। ঘর তো আস্তে ধীরে ধীরে হয়েই যায়। যদি ঘরে প্রেম প্রীতি এবং ভালোবাসা থাকে, অনুরূপ ভাবে কোন কোন জায়গা থেকে কোন কোন দেশ থেকে এই অভিযোগও আসে যে আমাদের কতক মুরব্বী যারা পাশ করছে তারা তাদের কাছে মেয়ে দিতে চায় না, এই জন্য যে সে মুরব্বী এবং সে ওয়াকফে জিন্দেগি। এটি ভ্রান্ত রীতি, অথচ শুধু ধার্মিকতা দেখা উচিত। পুনরায় আল্লাহ তাআলা পুরুষদের নসিহত করছেন যে মহিলাদের কথা শুনে তড়িঘড়ি করে কোন সিদ্ধান্ত করে বসো না, তাদের সাথে ভ্রান্ত আচরণ বা দুর্ব্যবহার করা উচিত নয়, তাদের কথাকে অপছন্দ করা উচিত নয়। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারাহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইয়ান ওয়া ইয়াজালুল্লাহু ফীহি খায়রান কাসীরা। তাদের সাথে সুন্দরভাবে জীবন যাপন করো, সুন্দর ব্যবহারের মাঝে জীবন অতিবাহিত করো। যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, হতে পারে তোমরা একটা জিনিসকে অপছন্দ করছো অথচ আল্লাহ তাতে প্রভূত কল্যাণ রেখে দিয়েছেন। খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু এর ব্যাখ্যা করছেন। তিনি বলেন যে হে আমার প্রিয় ভাইজনরা, দেখো তোমাদের স্ত্রীর কোন কথা যদি অপছন্দ হয় তাহলে তাহলেও তার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ বলছেন তিনি এতে কল্যাণ রেখে দেবেন। হতে পারে একটা কথা সত্যিকার অর্থে ভালো কিন্তু তোমার কাছে অপছন্দনীয় মনে হয়। অর্থাৎ যে সমস্ত স্বামীরা স্ত্রীদের তালাক দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করে বা সুন্দর ব্যবহার করে না বা মহিলাদের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে না বা তাদের কোনো কথা অপছন্দ করে তাদের সাথে অন্যায় আচরণ করে, অন্যায় ব্যবহার করে, দুরাচরণ করে, তাদের জন্য নসিহত হলো মহিলাদের সাথে ভালো ব্যবহার করো। স্ত্রীরা যারা তোমাদের স্ত্রীদের যে সমস্ত কথা তোমাদের দৃষ্টিতে বাজ্যত অপছন্দনীয় সেই সম্পর্কে সিদ্ধান্ত করতে গিয়ে তাড়াহুড়া করো না। বাজ্যত সেই অপছন্দনীয় কথাতেও সে বাহ্যিক অপছন্দনীয় কথায় হয়তো হতে পারে কল্যাণ এবং বরকত অন্তর্নিহিত আছে। তাড়াহুড়া করে তড়িঘড়ি করে তুমি সেই কল্যাণ থেকে কোথাও বঞ্চিত না হয়ে যাও। অতএব মহিলাদের সাথে সদ্ব্যবহারের আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে নসিহত করেছেন আর পুরুষদের তা সামনে রাখা উচিত। পুনরায় পুরুষদের দ্বিতীয় বিয়ে বা দ্বিতীয় বিয়ের বাসনার কারণে অনেক সমস্যা, মাথাচারা দিয়ে ঘরে ঝগড়া বিবাদ বিরাজ করে। পুরুষদের স্মরণ রাখতে হবে যে ইসলামে দ্বিতীয় বিয়ের যদি অনুমতি দেয়া হয়ে থাকে তাহলে কিছু শর্ত সাপেক্ষে এবং বৈধ প্রয়োজনের নিরিখে দেয়া হয়েছে। এমনটি হওয়া উচিত নয় যে ছেলে মেয়েও আছে, হাসি আনন্দ মুখর পরিবার, এরা এখানকার প্রভাবের অধীনে বা আল্লাহ তালা কিছুটা সচ্ছলতা দিলে বাসনা চরিতার্থ করার জন্য বিয়ে করে বা অবৈধ বন্ধুত্ব স্থাপন করে অনেক সময় মানুষ বিয়ে করে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এই সম্পর্কে বিস্তারিত পথ নির্দেশনা দিয়েছেন, তা সামনে রাখা উচিত। তিনি বলেন, আল্লাহ তালার আইন তার ইচ্ছার বিরুদ্ধে কোনোভাবে প্রয়োগ করা উচিত নয়, আর এটিকে এমনভাবে ব্যবহার করা উচিত নয় যার ফলে এটি প্রবৃত্তির কামনা বাসনা চরিতার্থ করার একটি মাধ্যম হিসাবে ব্যবহৃত হতে পারে। প্রবৃত্তির কামনা বাসনা চরিতার্থ করার জন্য এটিকে ঢাল হিসেবে ব্যবহার করা উচিত নয়। স্মরণ রেখো যে এমনটি করা পাপ। আল্লাহ তাআলা বারবার বলছেন, কাম প্রবৃত্তি যেন তোমাদের উপর কোনোভাবে প্রভুত্ব করতে না পারে। তোমাদের প্রতিটি ক্ষেত্রে উদ্দেশ্য হওয়া উচিত তাকওয়া। প্রায়শ শরীয়তের অনুমতিকে ঢাল বানিয়ে কামনা বাসনা চরিতার্থ করার জন্য যদি বিয়ে করা হয় তাহলে এছাড়া আর কি ফলাফল সামনে আসবে যে অন্য জাতি আপত্তি করবে, আর আপত্তি করবে যে বিয়ে করা ছাড়া মুসলমানদের আর কোনো কাজে নেই। প্রবৃত্তির কামনা বাসনাকে ঢাল বানিয়ে যদি বিয়ে করো এটি অবৈধ। কারোর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে তোমার পূর্বের বিবিদের তালাক দিয়ে দেবে, পুরনো মহিলাদের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে বিয়ে করবে, এটি ভ্রান্ত রীতি। তিনি বলছেন, মানুষ যদি এ কারণে আপত্তি করে তাদের আপত্তি যথাযথ হবে যে বিয়ে করা ছাড়া মুসলমানেরা কোনো কাজ নেই। তিনি বলেন, শুধু ব্যভিচারকেই পাপ বলা হয় না, বরং অন্যায় কাম বাসনা হৃদয়ে ঘর করাও পাপ। জীবনে জাগতিক ভোগ বিলাস নামে মাত্র থাকা উচিত বা খুব কম হওয়া উচিত। জাগতিক ভোগ বিলাস যৎসামান্য হওয়া উচিত। ফলে ইয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, অর্থাৎ কম হাসো আর অনেক বেশি ক্রন্দন করো, অশ্রুপাত করো। কিন্তু যে ব্যক্তি অজস্র জাগতিক ভোগ বিলাসে মত্ত থাকে, আর সে দিবারাত্র স্ত্রীদের নিয়ে মগ্ন আর মত্ত থাকে, তার হৃদয় কখন বিগলিত হবে আর কখন সে ক্রন্দন করবে, আর অন্যান্য বৃথা কার্যকলাপেও মানুষ একইভাবে লিপ্ত হয়। তিনি বলেন, অধিকাংশ মানুষের অবস্থা হল তারা এক কথার সমর্থনে, এক কথার দাসত্বে বা অনুসরণে এতে পুরোপুরি হারিয়ে যায়, আর এইভাবে খোদার ইচ্ছা থেকে অনেক দূরে চলে যায়। যদিও আল্লাহ তাআলা কিছু জিনিস বৈধ আখ্যায়িত করেছেন, আখ্যা দিয়েছেন, কিন্তু এর অর্থ এই নয় যে সারাটা জীবন এর জন্যই উৎসর্গ করা উচিত। আল্লাহ তাআলা বলছেন যে ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, অর্থাৎ তারা তাদের প্রভুর জন্য সারাটি রাত সেজদা এবং দণ্ডায়মান অবস্থা কিয়ামে অতিবাহিত করে। দেখো, দিবারাত্র যে স্ত্রীর পিছনেই নষ্ট করে তার রাত কিভাবে ইবাদতে অতিবাহিত হতে পারে? সে বিয়ে করে না, বরং খোদার জন্য শরীক স্থির করে, খোদার সমকক্ষ স্থির করে। মহানবী সাল্লামের 9 জন স্ত্রী ছিলেন, তা সত্ত্বেও তিনি সারা রাত খোদার ইবাদতে কাটিয়ে দিতেন। তিনি আবার বলেন যে ভালোভাবে স্মরণ রেখো যে আল্লাহর মূল উদ্দেশ্য হল তোমাদের উপর যেন প্রবৃত্তির কামনা বাসনা প্রভুত্ব করতে না পারে। তাকওয়ার পরিপূর্ণতার জন্য যদি সত্যিকার প্রয়োজন দেখা দেয় তাহলে দ্বিতীয় বিয়ে করতে পারো, এই বিয়েও তাকওয়ার উদ্দেশ্যে করা উচিত। অতএব বিয়ে বৈধ, কিন্তু যারা বিয়ের বাসনা রাখে বা দ্বিতীয় বিয়ের বাসনা যাদের মাথায় ছেয়ে আছে তাদের বিশ্লেষণ, আত্মবিশ্লেষণ করতে হবে যে তাকওয়ার ভিত্তিতে বিয়ে করছে না প্রবৃত্তির কামনা বাসনা চরিতার্থ করার জন্য এমন করছে। তিনি বলছেন, তাই স্মরণ রাখা উচিত যারা কামনা বাসনার দাসত্বে একাধিক বিয়ে করে তারা ইসলামের মূল শিক্ষা থেকে দূরে। প্রতিটি দিন যা উদিত হয় আর রাত যা আসে, যদি তিক্ততার মাঝে জীবন না কাটায় আর কম কাঁদে বা আদৌ কাঁদে না, হাসে বেশি, তাহলে স্মরণরেখ এটি ধ্বংসের লক্ষণ। পুনরায় মহিলাদের কথা নসিহত করেছেন যে যদি বৈধ প্রয়োজনে পুরুষ বিয়ে করতে চায় তাহলে হইচই করা উচিত নয়। কিন্তু একই সাথে তিনি এটিও বলেছেন যে তোমাদের দোয়া করার অধিকার আছে, যে আল্লাহ যেন এই সমস্যা আসতেই না দেন তোমাদের জীবনে। পুরুষদেরকে যেভাবে বলেছেন যে শুধু কামনা বাসনা চরিতার্থ করার জন্য বিয়ে করা উচিত না, মহিলাদেরকেও তিনি নসিহত করছেন। আমাদের এই যুগে মহিলারাও বিশেষ বিশেষ বিদাতে লিপ্ত, তারা একাধিক বিয়ের অনুমতিকে অপছন্দের দৃষ্টিতে দেখে, যেন এতে ইমানেই নেই, জানে না যে আল্লাহর শরীয়তে সকল পরিস্থিতির চিকিৎসা রয়েছে, বিহিত রয়েছে। অতএব ইসলামে যদি একাধিক বিয়ের বিষয়টা না থাকত তাহলে এমন পরিস্থিতি যখন যে ক্ষেত্রে পুরুষ একাধিক বিয়ে করতে বাধ্য হয়, শরীয়তে তার কোনো বিহিত থাকত না। বিশেষ যদি মহিলা পাগল হয়ে যায় বা কুষ্ঠি হয়ে যায় বা চিররোগী হয়ে যায়, যে রোগের কারণে সে অকেজো হয়ে যায় বা এমন কোন পরিস্থিতি দেখা দেয় যখন মহিলা আর কোনো কাজের থাকে না আর অকেজো হয়ে যায়, আর পুরুষও যদি নিরুপায় হয় এবং সে যদি স্ত্রী ব্যতীত থাকতে না পারে, এমন পরিস্থিতিতে পুরুষের শক্তিবৃত্তির উপর দ্বিতীয় বিয়ের অনুমতি না দেয় একটা অন্যায় এবং জুলম। সত্যিকার অর্থে আল্লাহ শরীয়তে এসব বিষয়ের উপর দৃষ্টি রেখে তাদের জন্য এই পথ খোলা রেখেছে। আর বাধ্যবাধকতার ক্ষেত্রে মহিলাদের জন্য পথ খোলা আছে যে পুরুষ যদি অকেজো হয়ে যায় তাহলে সালিশের মাধ্যমে খোলা নিতে পারে, যা তালাকের ভিন্ন রূপ। আল্লাহর শরীয়ত ঔষধ বিক্রেতার দোকানের মতো, দোকান যদি এমন না হয় যাতে সকল রোগের চিকিৎসা ঔষধ থাকবে তাহলে সেই দোকান চলতে পারে না। তাই চিন্তা করো, এটি কি সত্য নয় যে পুরুষের এমন অনেক সমস্যা দেখা দিতে পারে যে পরিস্থিতিতে তারা দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হয়, সেই শরীয়ত কোনো কাজের নয় যাতে সব সমস্যার সমাধান নেই। দেখো ইঞ্জিলে শুধু ব্যভিচারের ক্ষেত্রে তালাকের অনুমতি আছে, আর অন্য শত শত এমন বিষয় আছে বা কারণ আছে যা নরনারীর মাঝে চরম শত্রুতা সৃষ্টি করে, এর কোন উল্লেখ নেই, এর কোন বিহিত করা হয়নি। মহিলাদেরকে নসিহত করতে গিয়ে তিনি বলেন যে হ্যাঁ নারীগণ, চিন্তা করো না, যে গ্রন্থ তোমাদেরকে দেয়া হয়েছে তা ইঞ্জেলের মতো মানুষের হস্তক্ষেপের মুখাপেক্ষী নয়। এই গ্রন্থে যেভাবে পুরুষদের অধিকারের সংরক্ষণ করা হয়েছে, মহিলা নারীদের অধিকারেরও হেফাজত করা হয়েছে। যদি মহিলা পুরুষের একাধিক বিয়েতে অসন্তুষ্ট হয়ে থাকে তাহলে সালিশ বা হাকিম বিচারকের মাধ্যমে খোলা নিতে পারে। খোদার জন্য আবশ্যক ছিল যে সমস্ত সমস্যা দেখা দিতে পারে শরীয়তে তা উল্লেখ করা, যেন শরীয়ত অসম্পূর্ণ না থাকে। সুতরাং হে মহিলাগণ, হে নারীগণ, তোমাদের স্বামীদের দ্বিতীয় বিয়ে যদি তারা করতে চায় তাহলে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করো না, বরং আল্লাহর কাছে দোয়া করো, খোদা যেন তোমাদের সমস্যা এবং পরীক্ষা থেকে রক্ষা করেন। এই দোয়া করার অনুমতি আছে যে স্বামী যদি বিয়ে করতে চায় হে আল্লাহ, তাহলে এই সমস্যা এবং পরীক্ষা থেকে নিরাপদ রাখো, যেন স্বামী বিয়েই না করে। তিনি বলেন, নিঃসন্দেহে সেই পুরুষ চরম অত্যাচারী এবং শাস্তি পাওয়ার যোগ্য যে দুই বিয়ে করে সুবিচার করে না, কিন্তু তোমরা স্বয়ং আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর শাস্তিকে আমন্ত্রণ জানাবে না। প্রত্যেক ব্যক্তিকে নিজের কাজের জন্য প্রশ্ন করা হবে, যদি তোমরা খোদার দৃষ্টিতে নেক হও, পূর্ণবতী হও, তাহলে তোমাদের স্বামীকেও পূর্ণবান করা হবে। যদিও শরীয়ত বিভিন্ন প্রজ্ঞার কারণে একাধিককে বিয়েকে বৈধ আখ্যায়িত করেছে, কিন্তু আখ্যা দিয়েছে, কিন্তু তকদিরের রাস্তা তোমাদের জন্য খোলা রয়েছে। যদি শরীয়তের আইন অসহ্য হয়ে থাকে তাহলে দোয়ার মাধ্যমে তকদিরের যে আইন আছে সেটিকে কাজে লাগাও, কেননা তকদির শরীয়তের আইনের উপরও অনেক সময় প্রাধান্য রাখে। তাকে অবলম্বন করো, ইহ জগৎ আর এর সৌন্দর্যে লালায়িত হয় না। তকদির কি? তকদির হল দোয়া করা। আল্লাহ তাআলা পুরুষের হৃদয় থেকে দ্বিতীয় বিয়ের ধারণাই বের করে দেন, অর্থাৎ তার অনুমতি তো আছে, কিন্তু যদি দোয়া করো আর এমন দোয়া করো যা মন থেকে উদ্ভূত হবে, তাহলে তোমার সেই দোয়া গৃহীত হতে পারে আর তুমি সমস্যা থেকে মুক্ত থাকবে বা দূরে থাকবে, আর বিয়ের সেই পরিস্থিতি সামনে আসবে না। আল্লাহ তাআলা জামাতের সদস্যদের নরনারী উভয়কে, উভয় শ্রেণীকে বিবেক দিন, বুদ্ধি দিন, তারা যেন তাদের পারিবারিক সমস্যা আল্লাহর শিক্ষা অনুসারে সমাধান করেন। আর জাগতিক কামনা বাসনার দাসত্ব করার পরিবর্তে ধর্ম যেন প্রাধান্য পায়। খোদাভীতি, খোদা ভয়, খোদার ভয় এবং তাকওয়া যেন সবসময় অগ্রগণ্য থাকে। একইভাবে নতুন বিয়ে সাদের সমস্যা আল্লাহ তালা দূরীভূত করুন। অনেক সমস্যা সামনে আসছে, ছেলে মেয়েদেরকে আল্লাহ তালা তৌফিক দিন, এই কথা বোঝার সামর্থ্য দিন যে বিয়ে শাদী শুধু জাগতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নয়, বরং ধর্মকে অগ্রগণ্য করে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মের পথে পরিচালনার জন্য যেন হয়, পাক বংশ বিস্তার যেন এর উদ্দেশ্য হয়ে থাকে, যেন ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত, সংরক্ষিত, নিরাপদ থাকে, ইসলামের সেবক হিসাবে বড় হয় আর আল্লাহর কৃপা রাজের এভাবে উত্তরাধিকারী হতে পারে। নামাজের পর জানাজা পড়াবো, দুটো হাজার জানাজা রয়েছে আর দুটো গায়েব। দুটো প্রথম জানাজা জনাব নওয়াজ মোমেন সাহেবের, যিনি খোদাবখশ মোমেন সাহেব তার নাম, 2017 সালের 15 ফেব্রুয়ারি 85 বছর বয়সে জার্মানিতে ইন্তেকাল করেন। আলিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মসীহ ইসলামের সাহাবি হযরত মোমেন জি সাহেবের জামাতা ছিলেন। তার পিতা প্রায় 1922 সালে কাদিয়ান গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের হাতে বয়াত করেছিলেন। তার পিতার সন্তানরা জন্মের সময়ই মারা যেত, তাই গায়ের আহমদিরা খোটা দেয় যে আপনি যেহেতু আহমদি তাই আপনার সন্তানরা মারা যায়। তখন তার পিতা তার জন্মের পর আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হন যে ছেলে যদি জীবিত থাকে তাহলে ইসলামের সেবার জন্য তাকে উৎসর্গ করব। আল্লাহ তাআলার ফজলে এই শিশু বড় হয়। এরপর আরো 4 জন সন্তান জীবিত ছিল, তারা দীর্ঘজীবন লাভ করেছে। তার পিতা জন্মের সময় তাকে উৎসর্গ করেন খোদার পথে। 1959 সালে জামে আহমদিয়া থেকে পড়ালেখা শেষ করেন। এরপর সারা জীবন জামাতের সেবায় কাটিয়েছেন। আল ফজল রাবুয়া দারুল কাজা এবং ওসিয়ত অফিসে দীর্ঘকাল কাজের সুযোগ হয়েছে। 1969 সালে জার্মানি চলে যান, সেখানে বিভিন্ন পদে জামাতের কাজ করেছেন। তবলিগের গভীর উন্মাদনা ছিল বলা যায়, আগ্রহ ছিল, নামাজ রোজা অভ্যস্ত, ধৈর্যশীল, স্বল্পভাষী এবং দোয়াগো মানুষ। কোরআনের প্রতি সুগভীর ভালোবাসা ছিল। জ্ঞানের প্রসার প্রচারের পাশাপাশি কোরআন পড়ানোর গভীর আগ্রহ ছিল। তিনি মুসি ছিলেন, শোক সন্তপ্ত পরিবারে এক মেয়ে এবং এক ছেলে তিনি রেখে গেছেন। দ্বিতীয় জানাজা হবে এখানকার জনাব সৈয়দ রফিক আহমদ সফির সাহেবের, যিনি সার্বিটন জামাতের প্রেসিডেন্ট ছিলেন। 28 ফেব্রুয়ারি 2017 61 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতা ডক্টর সফিরউদ্দিন সাহেব গানার কুমাসিতে আহমদিয়া সেকেন্ডারি স্কুলের প্রথম প্রিন্সিপাল ছিলেন। সৈয়দ রফিক সফি সাহেব এর জন্ম হয় লন্ডনে। আর আশৈশব জামাতি কাজে তিনি সক্রিয়। খোদামুল আহমদিয়ার কায়েদ সেক্রেটারি আতফাল আনসারুল্লাহর মজলিসে কেন্দ্রীয় মজলিসে কায়েদ সৈয়দ জিসমানী ছাড়াও কায়েদ উমুমি হিসাবেও সেবা করার তৌফিক পেয়েছেন। মৃত্যুপূর্বে সার্বিটন জামাতের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছিলেন। খেলাফতের প্রতি গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। নামাজ রীতিমতো পড়তেন, তাহাজ্জুদ গুজার দোয়ায় অভ্যস্ত, শান্ত শিষ্ট প্রকৃতির মানুষ, খুবই নেক এবং নিষ্ঠাবান এক মানুষ ছিলেন। মুসিজ ছিলেন তিনি। শোক সন্তপ্ত পরিবারের মা ছাড়াও স্ত্রী, 2 কন্যা এবং 2 পুত্র তিনি স্মৃতিচিহ্ন হিসাবে রেখে গেছেন। তার স্ত্রী লেখেন খুবই নরম প্রকৃতির, শান্ত শিষ্ট প্রকৃতির মানুষ ছিলেন। সন্তান সন্ততিদের গভীর ভালোবাসা এবং স্নেহের সাথে নামাজের প্রতি উৎসাহিত করতেন, বাজাবাদ নামাজ পড়াতেন। বিয়ের পর থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত জামাতি কাজে নিয়োজিত ছিলেন। মানুষের সমস্যার সমাধান, আর্থিক সাহায্য করা তার অভ্যাসের অন্তর্গত ছিল। খুবই নেক, সরলমতি এবং উন্নত নৈতিক চরিত্রের অধিকারী, প্রকৃতির উন্নত প্রকৃতির অধিকারী এক মানুষ ছিলেন। তার জামাতের কায়মুকাম প্রেসিডেন্ট লেখেন যে তার এক ভালো অভ্যাস ছিল, প্রত্যেক খুতবা জুমা সম্পর্কে ঈশা নামাজের পর শিশুদের প্রশ্ন করতেন, না সঠিক উত্তর পেলে পুরস্কারও দিতেন। এর মাধ্যমে শিশুদের মাঝে খুতবা শোনার আগ্রহ সৃষ্টি হতো। জামাতের কাজের ব্যাপারে সবসময় সচেতন এবং সোচ্চার থাকতেন। এইগুলো হলো দুটো হাজার জানাজা, আমি যেভাবে বলেছি দুটো গায়েবানা জানাজাও হবে। দুই ব্যক্তির একটি হল ডক্টর মির্জা লেক আহমদ সাহেবের, যিনি সাহেবজাদা মির্জা হাফিজ আহমদ সাহেবের পুত্র ছিলেন, হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহুর পুত্র। 2017 সালের 28 ফেব্রুয়ারি দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তায়ের হার্ট ইনস্টিটিউটে 68 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার শ্রদ্ধেয় মা এখনো জীবিত আছেন, আল্লাহ তাআলা তাকে এই আঘাত সহ্য করার শক্তি দিন। রাবাতেই ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করেছেন, এরপর মুলতান মেডিকেল কলেজে MBBS করেন। রাবাতেই প্র্যাকটিস করতেন, গরিবদের প্রতি যত্নবান ছিলেন। অনেক দরিদ্র গরিব লিখেছে যে আমাদের তিনি বিনামূল্যে চিকিৎসা করতেন, খুবই সহানুভূতিশীল ছিলেন তিনি আমাদের প্রতি। বরং সপ্তাহের একদিন গরিবদের বিনামূল্যে চিকিৎসা করার জন্য তিনি রেখেছিলেন। এছাড়াও জামাতের বিভিন্ন কর্মী এবং গরিবদের চিকিৎসা বিনামূল্যে করতেন। তার প্রথম বিয়ে সৈয়দা ফায়েজা সাহেবার সাথে হয়েছিল, তার দুই পুত্র রয়েছে। এই ঘরে দ্বিতীয় বিয়ে আমাদের শুকুর সাহেবার সাথে হয়, খলিফাতুল মসিহ সালেসের কন্যার সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। আল্লাহ তাআলা মরহুমের রুহের মাগফিরাত করুন এবং তার প্রতি রহম করুন। দ্বিতীয় জানাজা গায়েব জনাব আমিনুল্লাহ খান সালেক সাহেবের, তিনি আমেরিকার অধিবাসী। 2017 সালের 28 ফেব্রুয়ারি মঙ্গলবার আমেরিকায় ইন্তেকাল করেন। আমেরিকা লাইব্রেরি এবং ইংল্যান্ডে মোবাল্লেক হিসাবে কাজ করার তার সৌভাগ্য হয়েছে। 1936 সনে আব্দুল মজিদ খান সাহেবের ঘরে জন্ম হয়, হিরোয়াল নিবাসী তিনি। শৈশব থেকেই জামাতের খেদমত এবং সেবার জন্য পিতামাতা তাকে উৎসর্গ করেছিলেন। হযরত খলিফাতুল মসিহ সানী রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে তিনি তার পুত্রকে উৎসর্গ করেন, ওয়াকফ করেন। মরহুমের মাতা খুবই আনন্দিত ছিলেন, বলতেন যে তার স্বামী অর্থাৎ আব্দুল মজিদ খান সাহেব খলিফাতুল মসিহ সানীর প্রেরণায় ছেলেকে ওয়াকফ করেছেন। কাদিয়ান থেকে ফিরে এসে বলেন যে আমি তোমার পুত্র ওয়াক করেছি, যেন ওই অভিযোগ না থাকে যে প্রথম স্ত্রীর পুত্র ডক্টর নাসির খান সাহেবকে ওয়াক করেছেন, আমার পুত্রকে করেননি। ১৯৪৫ সালে চতুর্থ শ্রেণীতে পড়াকালে নিজেই জীবন উৎসর্গ করার আবেদন করেন। 1949 সনে মাধ্যমিক স্কুলে পড়ালেখা শেষ করার পর জাবে আহমদিয়ায় ভর্তি হন। 1955 সনে মৌলভী ফাজল পরীক্ষা পাশ করেন। 1957 সনে ইন্টারমিডিয়েট, 1958 সনে শাহেদ, আর 1959 সনে বিএ পরীক্ষায় বিএ পাশ করেন। 1958 সনে প্রথমবার তার পদায়ন হয়। 1960 সনের ফেব্রুয়ারি থেকে এপ্রিল 1963 পর্যন্ত আমেরিকায় মোবাল্লেক হিসাবে খেদমতের সুযোগ হয়েছে। 1966-এর পর কিছুকাল সাময়িকভাবে আমানত বিভাগে তিনি কাজ করেছেন। 1969 থেকে 1971 পর্যন্ত লাইব্রেরিয়ায় কাজ করার তার সৌভাগ্য হয়েছে। তখন তার বয়স 23 বছর ছিল। আমেরিকাতে তার প্রথমবার পদায়ন হয়। খুব আন্তরিকতা এবং আবেগ উচ্ছ্বাসপূর্ণ মোবাইলে ছিলেন। পত্র পত্রিকা রেডিওর মাধ্যমে তবলিগের সুযোগ পেয়েছেন তিনি এবং তবলিগ করতেন। লাইব্রেরিয়ার দায়িত্ব পালনরত অবস্থায় সেখানকার প্রেসিডেন্ট টমেন তাকে মাসিক মিটিং এ আমন্ত্রণ জানাতেন এবং দোয়া করাতেন। খলিফাতুল মসিহ সালেস রহমাহুল্লাহ যখন লাইব্রেরিয়া সফর করেন, প্রেসিডেন্ট টমেন হুজুর রহমতুল্লাহ আলাইহির সম্মানে এক সান্ধ্যভোজের ব্যবস্থা করেন। আর আমিনুল্লাহ খান সাহেব সম্পর্কে প্রেসিডেন্ট টমেন বলেন যে তিনি খুবই ফোর্সফুল, হি ইজ ভেরি ফোর্সফুল। হুজুর উত্তরে বলেন, হি ইজ ফোর্সফুল উইদাউট ইউজিং এনি ফোর্স। অর্থাৎ আমিনুল্লাহ খান সাহেবের ইংল্যান্ডে পদায়ন হয়, 1970 পর্যন্ত তিনি এখানে কাজ করেন। এরপর স্বাস্থ্যগত কারণে তাকে অবসর দেওয়া হয়। তার বিয়ে হয়েছে বুশরা শাহ সাহেবের সাথে, ইকবাল সাহেবের কন্যা তিনি, ডক্টর বেলায়েত সাহেব, হযরত মসিহ ইসলামের সাহাবি যিনি নাইরোবি নিবাসী ছিলেন, তার তিনি পৌত্রী ছিলেন। তিনি আপা তাহেরা সিদ্দিকা, যিনি খলিফা সালেস রহমাউল্লাহর স্ত্রী ছিলেন, তার বড় ভাই ছিলেন। তার এক পুত্র এবং এক কন্যা তিনি রেখে গেছেন। আল্লাহ তাআলা মরহুমকে সিয় করুণায় সিক্ত করুন, মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। আমাদের
আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া نستাইনু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ